الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف والنهي عن المنكر. দিয়েছেনে সদ উপদেশ আল্লাহ রলিগণ, দিয়েছেনে সদ উপদেশ আল্লাহ রলিগণ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সৎ উপদেশ। যে যেখান থেকে আছেন, মাদানী চ্যানেল দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শুনি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার নৈকট্যতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা যার বাণী উক্তি নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছেন হযরত সাইয়েদুনা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন এবং বিশেষ করে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং তাবিঈ বুজুর্গদের অন্তর্ভুক্ত ছিলেন, যার কারণে তার ফজিলতও অনেক বেশি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তার নসিহত বাণী আজ আমরা শ্রবণ করব এবং এ সম্পর্কে মদিনী ফুলও আমরা নিজেদের মস্তিষ্কে, নিজেদের অন্তরে ইনশাআল্লাহ আমরা গেঁথে নিব। তো আসুন আমরা সে উক্তি যা ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তালালী বয়ান করেছেন আমরা তা শুনি। হযরত সাইয়েদুনা ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তালালী ইরশাদ করেন যে গীবত করা থেকে বিরত থাকো, কেননা তা মানসরূপী কুকুরের খাবার। আল্লাহু আকবার! গীবত সম্পর্কে কত সুন্দর তিনি একটি মদিনী ফুল আমাদেরকে দিলেন যে তা থেকে বিরত থাকো, কারণ তা মানসরূপী কুকুরের খাবার। এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এ উক্তির আমরা বিস্তারিত আলোচনা করব এবং এ সম্পর্কে মদিনী ফুলও আমরা নিব। মাশাআল্লাহ, প্রতিবারের ন্যায় আমাদের সাথে মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন, আমাদেরকে মাশাআল্লাহ আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে রাখুক সর্বদা, যে সুন্দর সুন্দর মদিনী ফুল আমাদেরকে তিনি দিতে থাকেন। রিয়াজ ভাই, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কেমন? ভালো,
জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দরা সবসময় আপনার মদিনী ফুল শুনেন, সবাই আপনার মদিনী ফুল খুবই পছন্দ করেন মাশাআল্লাহ। তো রিয়াজ ভাই, আমাদেরকে আজকের যে উক্তি রয়েছে ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তাআলার, যে গীবত করা থেকে বিরত থাকো কেননা তা মানুষরূপী কুকুরের খাবার, তো এই সম্পর্কে আমাদেরকে মদিনী ফুল প্রদান করুন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে বাইতে আতহারের একজন সদস্য, তাদের বাণী আসলেই আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় সে বাণীর মধ্যে থাকে। এবং ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়ের দিকে আমাদেরকে আমাদের মনোযোগ এবং আমাদের মনোনিবেশ যেন হয়ে যায়, সেটি হচ্ছে গীবত সম্পর্কে। এবং তিনি অন্তরে ব্যথা দেওয়ার জন্য এবং ধিক্কার দেওয়ার জন্য যে গীবত কেমন একটি নিকৃষ্ট একটি আমল, যে কুকুরের খাবার, এর সাথে তিনি উপমা দিয়েছেন। প্রথমে বুঝতে হবে গীবত কাহাকে বলে। অনেকে আমরা আছি, গীবত এমন একটি গুনাহ, সাধারণ লোক বলেন, বিশেষ ব্যক্তিবর্গ বলেন, বিভিন্ন শ্রেণীর লোক এই গুনাহের মধ্যে আবদ্ধ হয়ে যায়, টেরও পায় না, বুঝতেও পারে না।
আচ্ছা,
অনেকে সংজ্ঞা বুঝেই না গীবত কাহাকে বলে। তো এই জন্য এটি ফরজ ইলিমের অন্তর্ভুক্ত, আপনার যাকে বলা হয় বাতিনি গুনাহ, অভ্যন্তরীণ গুনাহ যেটি। তো সে প্রসঙ্গে ইলিম অর্জন করা অত্যন্ত জরুরি, ফরজ ইলিমের অন্তর্ভুক্ত। তো গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বাহারে শরীয়তের প্রণেতা সদরুশ শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, কোনো ব্যক্তির গোপন দোষকে অমঙ্গলের উদ্দেশ্যে
জি
উল্লেখ করা সেটিকে গীবত বলা হয়েছে। ব্যক্তির দোষকে
জি
নির্দোষ যারা তাদের দোষ বয়ান করা এটা তো অপবাদ বলা হয়েছে।
অপবাদ জি।
দোষ তার মাঝে রয়েছে, ত্রুটি তার মাঝে রয়েছে, খারাপি তার মাঝে রয়েছে, যে প্রসঙ্গে কথা বলা হচ্ছে তার মাঝে রয়েছে অমঙ্গলের নিয়তে। এখানে বুঝতে হবে একটা হচ্ছে তার মঙ্গলের নিয়তে বলা।
জি।
উদাহরণস্বরূপ এখন সন্তান খারাপ কাজে নিয়োজিত, কেউ দেখে নিল তার বাবাকে গিয়ে এই নিয়তে বলল যে তার বাবা বা তার বড় ভাই তার অভিভাবককে যদি এই কথা পৌঁছিয়ে দেওয়া হয় হয়তো বা তার সংশোধনের পথ বের হয়ে যেতে পারে।
জি।
তাহলে তো ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছে,
জায়েজ বলেছেন।
কিন্তু অমঙ্গলের নিয়তে তাকে তিরস্কার করার জন্য, তার সম্মানকে খাটো করার জন্য, তাকে আপনার সমাজের মধ্যে ঘৃণার পাত্র বানিয়ে দেওয়ার জন্য এই সকল অর্থাৎ অমঙ্গলের নিয়তে যদি বলে তাহলে সেটি গীবত হবে যদি ওই দোষ তার মাঝে থাকে।
থাকে।
আচ্ছা, ইবনে জজি রহমতুল্লাহ তাআলা গীবতের সংজ্ঞা তিনি বিস্তারিত হাদিসের আলোকে তিনি লিখেছেন আপনার বাহরুদ দুমু নামক কিতাবের মধ্যে।
জি।
তিনি বলেন হাদিসে মুবারকার আলোকে গীবতের যে সংজ্ঞা বর্ণনা করা হয়েছে তা হলো নিজের ভাইকে এমন বিষয় দ্বারা স্মরণ করা যে যদি সে শুনে বা এই কথাটি সে অবগত হয়
জি
তবে সে অপছন্দ করবে যদিও বা তুমি সত্য বলছো। একটু এটা যদি ডিটেলস বলে দিই। আর তা তার সত্তার কোনো দোষ বর্ণনা করা বা তার জ্ঞানে অথবা তার পোশাকে কিংবা তার কোনো কাজে বা কথায় কোনো ত্রুটি বর্ণনা করা অথবা তার দিন বা তার ঘরের কোনো দোষ বর্ণনা করা কিংবা তার বাহন বা তার সন্তান তার গোলাম বা তার বাদীর মধ্যে কোনো দোষ বর্ণনা অথবা তার সাথে সম্পৃক্ত এমন যে কোনো বস্তুর অমঙ্গলের উদ্দেশ্যে উল্লেখ করা এমনকি তোমার এরূপ বলা যে তার আস্তিন বা আঁচল লম্বা সবই গীবতের অন্তর্ভুক্ত। আমরা গীবত বলতে বোঝায় মানুষের দোষ ত্রুটি শুধু তার সত্তার দিক দিয়ে যদি বলে দেওয়া হয় গীবত বলা হয়, কিন্তু গীবতে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, আলোচনা রয়েছে যে তার ঘরকে নিয়ে যদি সমালোচনা করা হয়, তার বাহনকে নিয়ে, তার পোশাক পরিচ্ছদকে নিয়ে যদি করা হয় তাহলে বিস্তারিত একটি গীবতের সংজ্ঞা পাওয়া গেল।
পাওয়া গেল। হাদিসে মুবারাকাতেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম শিক্ষা দিয়েছেন যে গীবত কাকে বলে। তো সাহাবায়ে কেরামগণ একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি জানো গীবত কাকে বলে? আতা দুরুনা মাল গীবতু, গীবত কাকে বলে তোমরা কি জানো? তো সাহাবায়ে কেরামরা তখন ইরশাদ করলেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করেন তোমার ভাই যা অপছন্দ করে তাই তার অনুপস্থিতিতে আলোচনা করা। তো বলা হইল আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায় কী? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যা সমালোচনা করে বললে তা যদি তার মধ্যে থাকে তাহলেই তার গীবত করলে, আর তুমি যা সমালোচনা করে বললে তা যদি তার মধ্যে না থাকে তাহলে তাকে তুমি অপবাদ দিলে।
তাহলে এখানে দুইটি বিষয়ে সংজ্ঞা পাওয়া যায়, যা পূর্বেও বললাম
জি,
যে যদি কোনো ব্যক্তির মাঝে কোনো দোষ ত্রুটি থাকে আর ওই বিষয়ে যা তার অনুপস্থিতিতে আলোচনা করা হলো যা সে যদি শুনে
শুনে
তার মনে সে সে ব্যথিত হবে, আঘাতপ্রাপ্ত হবে, মাইন্ড করবে, তাহলে সেটি গীবত যদি তার মাঝে থাকে, আর যদি না হয় তাহলে অটোমেটিক সেটি অপবাদ, যা আরও জঘন্যতম একটি গুণা রয়েছে। এখন গীবতের সংজ্ঞাকে যদি আমরা মাদানী চ্যানেলের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন আমরা যদি নিজের মনে মস্তিষ্কে যদি এটাকে গেঁথে নিই যে গীবতের সংজ্ঞা কী, তো আমরা পূর্বে শুনে নিলাম গীবতের সংজ্ঞা হচ্ছে ওই দোষ ত্রুটি যা যে ব্যক্তির
মাঝে
যে ব্যক্তির আলোচনা হচ্ছে তার মাঝে রয়েছে সেটি অমঙ্গলের নিয়তে যদি বলা হয় তাহলে সেটি গীবত হবে। এবং গীবত জঘন্যতম গুণা এবং কোরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে এই গীবতকে হারাম করা হয়েছে। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পারা 26 সূরা হুজুরাতের আয়াত নম্বর 12 তে ইরশাদ করেন ওয়ালা ইগতব বাদুকুম বাদা
জি
আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ
জি
কানজুল ইমানের অনুবাদ, আর একে অপরের গীবত করো না।
আল্লাহু আকবার।
তোমাদের মধ্যে কি কেউ এ কথা পছন্দ করবে যে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে?
জি
বস্তুত এটা তোমাদের নিকট পছন্দনীয় হবে না। এখানে গীবতকে হারামও করা হয়েছে
জি,
এবং এটাও বলা হয়েছে কেউ পছন্দ করবে তোমাদের মধ্যে যে মৃত ভাইয়ের মাংস গোস্ত ভক্ষণ করবে? কেউ করবে না,
কেউ করবে না।
শুনতেও কেমন লাগে
জি,
তো কেউ করবে না। তাহলে গীবত এর চাইতেও জঘন্যতম একটি গুণা
রয়েছে,
এবং বলা হয়েছে যে কেউ এটা পছন্দ করে না।
অপর হাদিসে মুবারাকাতে এসেছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন গীবতের ব্যাপারে যে গীবত ব্যভিচারীর চেয়েও জঘন্য। মাযাল্লাহ, এত খারাপ একটি আমল, এটি ব্যভিচারীর চেয়েও জঘন্য। তো তিনি জানতে চাইলেন এটা কী রূপে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি ব্যভিচার করার পর তবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু যে গীবত করে তার গুনাহ প্রতিপক্ষের অর্থাৎ যার গীবত করা হয় সে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত মাফ হয় না।
তাহলে মনে করেন এখন এই যে বাণী আপনি শোনালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অনেকে গীবতের ব্যাপারে তবা তো করে
জি,
কিন্তু যার গীবত করেছে তাকে বলতে কত দ্বিধাবোধ মনে হয়
জি,
সংকোচিত হয়ে যায় যে আমি কিভাবে বলবো তাকে। আর কিন্তু বলা উচিত, কিয়ামতের দিন যে ভয়াবহ পরিস্থিতি হবে ওর থেকে বাঁচার জন্য আমি কারো গীবত করেছি, উদাহরণস্বরূপ শাহরুখ ভাই আমার দ্বারা ভুল হয়েছে, আমি অমুকের কাছে আপনার গীবত করে দিয়েছিলাম, বা অমুককে না বলে আমি আপনার গীবত করেছিলাম
জি,
তো আপনি ক্ষমা করেন, সামান্যতম আমি লজ্জিত হলাম,
কিন্তু কিয়ামতের,
কিন্তু কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি তার থেকে আমি বেঁচে গেলাম,
বেঁচে গেলাম।
তো এর জন্য গীবত যারা করে তো তারা নিজের ধ্বংস কিন্তু নিজেই ডেকে আনে
জি।
আচ্ছা, গীবত এমনভাবে যার বলা হয়েছে যে গীবতের মধ্যে মধুর চাইতেও বেশি মিষ্টতা রয়েছে, যেমন মনে করেন এর মধ্যে মদের মতো নেশা রয়েছে
জি,
যে মানুষ যখন করে না সে বুঝতে পারে না, ভালোই লাগে বলতে
জি জি,
তখন সে অভ্যাসে পরিণত হয়ে যায়, পরিশেষে দেখা যায় তার নেক আমল এই গীবতের কারণে বরবাদ হয়ে যায়। কিতাবে বর্ণিত আছে হযরতে হাসান বসির রহমতুল্লাহ তাআলা বা এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা
জি,
কেউ গীবত করলো, উনি যখন জানতে পারলেন যে অমুকে আপনার গীবত করেছে, তো তিনি কি করলেন কি তার কাছে উপহার পাঠিয়ে দিলেন, খেজুরের একটি থাল ভর্তি খেজুর তার কাছে পাঠিয়ে দিলেন।
আচ্ছা,
এবং একটি কাগজে লিখলেন যে আপনি যে গীবত করেছেন আমার ব্যাপারে গীবত করলেন, তো গীবত করার কারণে আপনার নেক আমল আমার আমল নামায় চলে এসেছে, এই যে উপহার আপনি একটি দিয়েছেন সাওয়াবের একটি মাত্রা বেড়ে গিয়েছে, এই জন্য আমি আপনাকে উপহার পাঠিয়ে দিলাম। তো আল্লাহওয়ালাদের দেখেন যে এই যে ওনার গীবত কেউ করেছে জানতে পারলেন কিন্তু প্রতিশোধ নেননি
জি,
তিরস্কার করেন, বরং তাকে উত্তম পন্থায় কত সুন্দরভাবে উপহারও পাঠালেন, বুঝিয়েও দিলেন যে গীবত করে আমার ক্ষতি হয়নি তোমার ক্ষতি হয়েছে, যে তোমার নেক আমল আমার আমল নামায়
চলে এসেছে,
চলে এসেছে। তো গীবত যারা করে নিজের ধ্বংস নিজে ডেকে আনে, এত কষ্ট করে নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, নেক আমল করলাম, একটু গীবত করার কারণে সব আমল আমার বিফলে চলে যাচ্ছে,
চলে যাচ্ছে।
তো এই জন্য গীবত থেকে বাঁচা অত্যন্ত জরুরি। গীবতের ধ্বংসলীলা আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া
জি
অতি সুন্দর লিখেছেন তামার নখ একটি রিসালার মধ্যে, যদি সম্ভব পর হয় আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা মক্তাবতুল মদিনা থেকে এই রিসালা অবশ্যই আপনারা সংগ্রহ করুন, তামার নখ গীবতের ব্যাপারে সংক্ষিপ্ত। আমির আহলে সুন্নাহর এমনি বিস্তারিত ইনসাইক্লোপিডিয়া একটি কিতাব তিনি লিখেছেন গীবত প্রসঙ্গে, যার নাম হচ্ছে গীবতের ভয়াবহতা, এখনও বাংলা ভাষায় সেটিকে রূপান্তর করা হয়নি, কাজ চলছে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা পাব। তবে সংক্ষিপ্ত একটি পুস্তিকা আমির আহলে সুন্নাহ লিখেছেন তামার নখ, তো সে রিসালার মধ্যে গীবতের যে ধ্বংসলীলা লিখেছেন যে গীবত ইমানকে কেটে দেয়,
আল্লাহ
ইমানকে ধ্বংস করে। গীবত মন্দ মৃত্যুর কারণ, অপমৃত্যুর কারণ হচ্ছে গীবত। অধিক হারে গীবতকারীর দোয়া কবুল হয় না। গীবত করাতে নামাজ রোজার নূরানিয়ত চলে যায়। গীবতের কারণে নেকিসমূহ নষ্ট হয়ে যায়। গীবত নেকিকে জ্বালিয়ে দেয়। গীবতকারী যদি তওবাও করে নেয় তবুও সবার পরেই জান্নাতে প্রবেশ করবে। মোট কথা, গীবত কবিরা গুনাহ ও কাট্ট হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। গীবত ব্যভিচারের চেয়েও বড়। মুসলমানের গীবতকারী সুদের চেয়েও বড় গুনাহে গ্রেফতার হয়। গীবতকে যদি সাগরে নিক্ষেপ করা হয় তবে পুরো সাগর দুর্গন্ধময় হয়ে যাবে। গীবতকারীকে জাহান্নামে মৃতের মাংস খাওয়ানো হবে। গীবত মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায়। গীবতকারী কবরের আজাবে গ্রেফতার হবে। গীবতকারী তামার নখ দ্বারা নিজের চেহারা এবং বুকে বারবার আচড়াচ্ছিল। গীবতকারীকে তার পার্শ্ব দেশ থেকে মাংস কেটে খাওয়ানো হচ্ছিল। গীবতকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। গীবতকারী জাহান্নামের বানর হবে। গীবতকারী দোজখে স্বয়ং নিজের মাংস খাবে। গীবতকারী জাহান্নামের উত্তপ্ত পানি এবং আগুনের মধ্যখানে মৃত্যু কামনা করতে থাকবে এবং জাহান্নামীরাও তার প্রতি অসন্তুষ্ট হবে। গীবতকারী সর্বপ্রথম জাহান্নামে যাবে। এই যে ধ্বংসলীলা সংক্ষিপ্ত বলা হয়েছে, কত কঠিন একটি বিষয়। ইমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায় এবং কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি। এখন দেখুন, মৃত ভাইয়ের মাংস দেওয়া হবে খাওয়ার জন্য, তার শরীরের মাংস দেওয়া হবে খাওয়ার জন্য, এবং এই যে কঠিন আজাব। আসলে আমরা দুর্বল বান্দা, আমরা আল্লাহ তাআলার আজাব সহ্য করার শক্তি আমাদের গায়ে নেই। আমাদের উচিত আমরা যেন তওবার দিকে অগ্রসর হই, বারংবার প্রতিদিন আল্লাহ তাআলার দরবারে তওবাও করি। আর এটি আমরা যদি প্রতি রাত্রে হোক বা প্রতিদিনে যে কোনো একবার খেয়াল করি, আজকে আমার দ্বারা কার গীবত হয়েছে।
জি,
যদি হয়ে থাকে আল্লাহ তাআলা দরবারে তওবার সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিই এবং পরবর্তীতে বাঁচার নিয়ত রাখি।
জি,
যে আমি যেন আজকে সকাল সকাল যদি আমি চিন্তা ভাবনা করে নেই যে আজকে আমি কারো গীবত করব না, আমি নিজের শরীরের অঙ্গকে গুনাহ থেকে বিরত রাখবো, এই মেন্টালিটি যদি আমরা বানাতে পারি অসংখ্য গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। গীবত থেকে বাঁচার রোহানি চিকিৎসাও রয়েছে। যদি কেউ এই দুরুদে পাক এভাবে যদি পাঠ করে নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, তো বলা হয়েছে আল্লামা মাজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ তাআলা থেকে বর্ণিত,
জি,
যখন কোনো বৈঠকে অর্থাৎ মানুষের সাথে বসবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, তবে আল্লাহ পাক তোমাদের উপর এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যে তোমাদেরকে গীবত করা থেকে বিরত রাখবে।
আমাদের মদিনা চ্যানেলের দর্শকদের মধ্যে অনেকে এরকম আছেন যারা হয়তো নিয়াত করছেন বা করবেন,
হ্যাঁ,
তো তাদের জন্য অনেক সুন্দর একটা
মদিনী ফুল। আর বলা হয়েছে যখন বৈঠক থেকে উঠবে,
জি,
তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, তবে ফেরেশতা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে।
সুবহানাল্লাহ,
দুই পক্ষে কত সুন্দর একটি আমল। যে আরো একবার আমরা শুনে নি, যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পাঠ যদি করে তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যে তোমাদেরকে গীবত করা থেকে বিরত রাখবে। আর যখন বৈঠক থেকে উঠবে তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, তবে ফেরেশতা তোমাদের গীবত করা থেকে মানুষকে বিরত রাখবে। তো এই আমল যদি আমরা প্রতিদিন করে নিই ইনশাআল্লাহ নিজেও বিরত থাকবো, অন্যকে বিরত রাখতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ।
আচ্ছা, অনেক সময় এমন হয় যে আমরা কেউ যদি আমাদেরকে বাধাও দেয় যে ভাই এটা গীবত হচ্ছে, তখন সে আমাকে থামিয়ে দেয় যে ভাই এটা গীবত না, এটা আমি তোমার ভালোর জন্য বলছি, এ বলে সে বলতে থাকে, আমিও শুনতে থাকি একটা গীবত বলা,
আবার এরকম বলে ভাই আমি যে যার ব্যাপারে আপনাকে বলতেছে না তার সামনে আমি বলবো।
জি,
ভাই তার সামনে বলে তার সামনেই বলেন।
জি,
কিন্তু তার সামনে বলা এটা তো আরো কঠিন, একজন মুসলমানের সম্মান তো রয়েছে না। আচ্ছা, গীবত কেন হারাম করা হয়েছে? এর কারণ বলা হয়েছে যে মুসলমানের সম্মান রক্ষার্থে।
জি জি,
প্রত্যেক মুসলমানের সম্মান রয়েছে, তার সম্মান রক্ষার্থে।
আচ্ছা,
এখন আমি যদি আসলেই তার যদি কল্যাণকামী হই, আমি যার ব্যাপারে গীবত করছি এই নিয়তে যে ভাই আমি এই জন্য বলতেছি তার কল্যাণের জন্য, আসলে যদি কল্যাণকামী হই তাহলে তাকে বলি না, তাকে বলি যে ভাই আপনি যে কাজ করছেন বা আপনার যে আচার আচরণ, কেন গীবতের তো বিভিন্ন দিক রয়েছে, এটি পরিবর্তন করুন, এটা ছেড়ে দিন, এটা আপনার জন্য কল্যাণকর হবে।
আচ্ছা, অনেকে এরকম অনেকের মাইন্ডে আসে যে কারো ব্যাপারে কোনো থার্ড পার্সনের ব্যাপারে কথাও বলতে পারবো না, তারপরে যদি তার মধ্যে ওই দোষ না থাকে তাহলে তা অপবাদ হয়ে যাবে, আচ্ছা যদি মুখের সামনে বলি তাহলে সে কষ্ট পাবে, কারো মনে আঘাত দেওয়া এটাও আবার আরেকটা গুণা, তো কিছুই যখন বলবো না তো কি করব কি
না? এখানে তো যার ব্যাপারে বলা হচ্ছে,
জি,
এখানে তো বলে দেওয়া হয়েছে অকল্যাণের জন্য, অমঙ্গলের জন্য, তার ক্ষতি সাধনের জন্য যদি বলা হয় সেটি নিষেধ রয়েছে।
জি,
আর যদি তার সংশোধনের জন্য, হ্যাঁ আমি একজনের মাঝে দেখলাম দোষ ত্রুটি এমন আছে যে আমি পারবো না তার সংশোধন করতে,
জি,
আমি চেষ্টা করলেও হবে না, কিন্তু তার অভিভাবককে যদি আমি বলি বা সাংগঠনিকভাবে যদি আমরা দেখে নিই, আমি তার নিগরানকে যদি আমি বলি তাহলে তার সংশোধন হয়ে যাবে, কিন্তু যতটুক আছে ততটুক বাড়িয়ে বলা তাহলে অপবাদের দিকে চলে যাবে।
জি,
আচ্ছা নিয়ত যদি আমার তার সংশোধন থাকে তাহলে তো এখানে শরীয়ত কোনো নিষেধাজ্ঞা জারি করে নাই, প্রথমে বলার আগে পাইলে তোলো বাদ মে বলো, প্রথমে ওজন করে নিন, দেখে নিন,
জি,
যে আমি আমার বলা এটি সঠিক হবে কি হবে না, তার জন্য কল্যাণকর হবে কি হবে না, তার সংশোধনের নিয়ত আছে কি নেই, এই বিবেচনা করে তারপরে আপনি বলুন, তাহলে আল্লাহ তাআলার মধ্যে বরকতও দিবেন, তার সংশোধন হয়ে যাবে। যদি আমার কারণই থাকে তাকে অপদস্থ করা, তার সম্মান নিয়ে ছিনিমিনি করা, সমাজের মধ্যে তাকে ঘৃণিত পাত্র বানিয়ে দেয়া, তাহলে তো এটা গীবতের অন্তর্ভুক্ত হবেই। এবং শুধু এটা নয়, এর যে কঠিন আজাব রয়েছে, আমি নিজেকে নিজে আজাবের দিকে ঢেলে দিচ্ছি, যে কিয়ামতের দিন কুকুরের আকৃতি হবে চেহারা যারা গীবত করে, মাযাল্লাহ,
এমনকি যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে নেওয়া হয় গীবত কেন করেছিল আমার বান্দার প্রতি, আমার বান্দার জন্য, তখন কি উত্তর দেব?
তাহলে বন্ধু কেমন লাঞ্ছিত হবে,
কেমন লাঞ্ছিত হবে। কোরআনে পাকের মধ্যেও সূরা বনি ইসরায়েলেও এভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে নিশ্চয় কান, চক্ষুদ্বয় এবং হৃদয়, এদের প্রত্যেককে নিকট কফিয়ত তলব করা হবে, কফিয়ত নেওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন করেছিলে এরকম। অ্যান্ড জিহোবা দ্বারা, যে জিহোবাকে আল্লাহ তাআলা জিকির আসকারের জন্য দিয়েছেন, ওই দ্বারা অনেক মানুষকে কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, একজনের গীবত শেষ না হইতে হইতে ওর মাধ্যমে আরেকজনের গীবত শুরু হয়ে যাচ্ছে, ওর সাথে সম্পর্কিত আরেকজনের ব্যাপারে গীবত শুরু হয়ে যাচ্ছে। অনেকের এমনও আছেন যারা গীবতের অভ্যস্ত, গীবত না করলে মানে ভালোই লাগে না, তো এরকম মানুষ কী করে নিজের গীবতের অভ্যাস ছড়াতে পারবে, এ সম্পর্কে কিছু মাদিনী ফুল রিয়াজ ভাই যদি।
আমি পূর্বে বলেছি ইমাম আহমদ বিন হাজার মক্কি শাফেঈ রহমতুল্লাহ তাআলা তিনি উদ্ধৃত করে ওলামায়ে কেরামগণ বলেন যে গীবতে খেজুরের মিষ্টতা এবং মদের মতো কড়া ও নেশা রয়েছে।
জি,
তো যখন কোনো কিছু আমরা আহার করি মিষ্টতা যদি মুখে লাগে তো এটা বারংবার খেতে মন চায়, তো এর মধ্যে মিষ্টতা রয়েছে, তো বাঁচার জন্য যদি প্রকৃত আল্লাহর ভয় যদি থাকে না, কবর হাসরের যদি ভয় থাকে, আমল বরবাদ হয়ে যাওয়ার ভয় যদি থাকে, তাহলে গীবত থেকে বাঁচা আমাদের প্রতি সম্ভবপর হবে। এর সাথে সাথে গীবতের যে ধ্বংসলীলা, এটি বারংবার পাঠ করা, তারপরে নিজের মাইন্ড বানানো যে আমি গীবত করবো না, কেউ যদি গীবত করতে আসে তাকে করতেও দিব না, আমি গীবত করবো না, গীবত শুনবো না। তো এভাবে যদি আমরা নিজের আমলে নিয়ে আসি তাহলে গীবত থেকে বাঁচা অত্যন্ত জরুরি। আচ্ছা, এখানে গীবতের যে প্রথমেই আলোচনা করেছিলাম যে গীবত শুধু ব্যক্তির দোষ ত্রুটি নয়, বিভিন্ন সাইড রয়েছে, আকার ইঙ্গিতের মাধ্যমেও গীবত হয়। মনে করেন একজন চলে যাচ্ছে আর দুইজন দাঁড়িয়ে আছে,
জি,
এখন ইশারা করে দিলাম যে দেখ,
জি, এরকমও হয়, দেখা,
এটাও গীবতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তারপরে কেউ মনে করেন বাইক কিনলো,
জি,
এখন বাইক চালাচ্ছে, তো আরেকজনের কাছে করা বাইক কিনলো না ঠেলা গাড়ি,
জি,
তো এই সে ব্যক্তি যে বাইক কিনেছে সে যদি শুনে আমার বাইককে ঠেলা গাড়ি বলেছে তাহলে সে কি খুশি হবে? কোনোদিন হবে না, সে ব্যতীত হবে, তাহলে কি হলো, এটি গীবতের অন্তর্ভুক্ত।
জি,
আচ্ছা, কেউ পাঞ্জাবি পরলো বা নতুন কাপড় পরলো, বলে দেখ মনে হয় নিজে বড় ভাইয়ের পাঞ্জাবি পরে চলে আস, ছোট ভাইয়ের পায়জামা পরে চলে আস,
জি,
তো এই কি, বা বললো যে কেমন লাগে দেখতে,
জি,
তো এই সকল বিষয়, তারপরে কেউ যদি মনে করেন তার মাঝে বাহ্যিকভাবে দোষ ত্রুটি রয়েছে, মনে করেন কেউ ল্যাংড়া রয়েছে, খাটো রয়েছে, বেশি লম্বা রয়েছে, তো উদাহরণস্বরূপ তাকে বলা তার অনুপস্থিতিতে যে মনে হয় বাঁশের মতো লম্বা, মনে একটা পিলার দাঁড়িয়ে আছে, খাটো আছে তো বলে মনে করেন যে কত, মনে করেন 8 বছরের ছেলে। তো এই সকল বিষয় তা অনুপ, সে খাটো, সে লম্বা, যার চোখ নেই কানা বলা হয়,
জি
অমুকে তো কানা,
জি
তাহলে সে তো শুনে কোনোদিন খুশি হবে না, এটি গীবতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এখানে আবার একটি কথা বলতে হয়, কারো পরিচিতি, যেমন মনে করেন আমার মহল্লার মধ্যে আব্দুস সালাম নামে দুইজন ব্যক্তি আছে,
জি জি জি,
চারজন ব্যক্তি আছে,
জি
এখন আব্দুস সালাম কোন আব্দুস সালাম, এখন বললাম ওই বাটে করে একজন আব্দুস সালাম আছে না,
জি,
এখানে এটা গীবত হবে না,
গীবত হবে না, এটা পরিচয় দেওয়ার জন্য,
পরিচয় দেওয়ার জন্য, কোন ব্যক্তি, অমুক ব্যক্তি যার একটু চোখের সমস্যা,
জি,
তো এখানে আর গীবত হবে না, যেহেতু চিনতে পারছেন তার পরিচিতির জন্য,
নিয়তের কারণে,
নিয়তের কারণে
সব চেঞ্জ হয়ে গেল,
কে অমুকে যিনি দেখতে কালো,
জি
এটা ইয়ে হবে না। তো কিন্তু কথা হচ্ছে ওই পরিশেষে এটাই বলতে হয়, আপনি বলার আগে নিজের নিয়তের পরিশুদ্ধতা অত্যন্ত জরুরি, আমি কোন নিয়তে বলবো, কি জন্য বলবো, কি কারণে বলবো, তাহলে ইনশাল্লাহ নিজেকে গীবত থেকে আমরা বাঁচাতে পারব।
অর্থাৎ আমি যা বুঝতে পারছি রিয়াজ ভাই, যে ইসলাম দিন আমাদেরকে এ তালিম শিক্ষা দিচ্ছে যে তোমরা অপর কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে বা কোনো থার্ড পার্সনের ব্যাপারে তার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা কথা বলিও না, তার ব্যক্তিগত কোনো কথা নিয়ে, তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গেলে তো গীবত হয়ে যাবে
না। ব্যক্তিগত বিষয় বলতে পারবো, যেমন মনে করেন একজন অনেক বড় আবিদ জাহিদ,
জি
তাহাজ্জুদ গুজার,
জি
তারপরে তার ভালো স্বভাবকে যদি আমরা
প্রশংসা ব্যতীত,
প্রশংসনীয় যে কথা রয়েছে সেটি যদি নেই, যে অমুককে দেখেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে প্রথম কাতারে আদায় করে,
আল্লাহ
এটি ভালো,
জি
যাতে করে অন্যান্যরাও উৎসাহ পায়, বা অমুককে দেখেন কত সুন্নতের উপর আমল করে, অমুককে দেখেন মা বাবার সঙ্গে কত সদাচরণ করে, অমুককে দেখুন কত নিজের পরিবার পরিজনের কত তারা খেয়াল রাখে, তো যে ভালো দিক রয়েছে সে ভালো দিক আমরা তুলে ধরি না, মন্দ দিক যদি বলতেই হয় তার সংশোধনের জন্য সর্বপ্রথম চেষ্টা করি তাকে বলার, যদি সম্ভবপর না হয় তার অভিভাবককে বলি, তার মাঝেও আমাকে চিন্তা করতে হবে কার মাধ্যমে তার সংশোধন হবে, এখন তার সংশোধনী নিয়তে 10 জনকে বলে দিলাম,
জি
আর লাভ কিছুই হয়নি,
লাভ কিছুই হয়নি,
তাহলে এর দ্বারা আমি নিজেরকে নিজের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, নিজেও বিরত থাকতে হবে, অন্যকে বিরত
রাখতে হবে। খুব সুন্দর মদিনী ফুল আমরা পেয়েছি গীবত সম্পর্কে। দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত ইমাম সাইয়েদুনা জাইনুল আবিদিন রহমাতুল্লাহ তাআলার উক্তি সম্পর্কে বিস্তারিতভাবে নির্ধারিত সময়ে আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের কাছে তার পৌঁছানো তফিক দান করুক। আসুন আমরা আরেকবার ইমাম জাইনুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলীর সে মূল্যবান বাণীটি আমরা শ্রবণ করি। ইমাম জাইনুল আবিদিন রহমাতুল্লাহ তাআলা আলী ইরশাদ করেন যে তোমরা গীবত করা থেকে বিরত থাকো, কেননা তা মানুষরূপী কুকুরের খাবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ভাইদের গীবত করা থেকে সবসময়ের জন্য হেফাজতে রাখুক, এবং কেউ যদি আমাদের সামনে কখনও গীবত করেও থাকে তো তাদেরকেও যেন গীবত থেকে আমরা নিষেধ করতে পারি, বাধা দিতে পারি, এ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। দিয়েছেন এই শুধু উপদেশ আল্লাহর লিগন, দিয়েছেন এই শুধু উপদেশ আল্লাহর লিগন।